শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বেলা ১১টা, মাফ করবেন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৩:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ থাকছে ক্রাইস্ট চার্চে নিহতদের শেষকৃত্যানুষ্ঠান সম্পর্কে রিপোর্ট।
শুক্রবার ক্রাইস্ট চার্চ সহ পুরো নিউজিল্যান্ডের মসজিদগুলোতে নামাজ আদায় এবং শোক প্রার্থনা করা হয়, আর এতে অংশ নেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডেন।
বিশ্ব পানি দিবস উপলক্ষে প্রতিবেদন।
বাংলাদেশের বায়ু এবং পানি দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে।
ভারতে ট্রেনে অগ্নিকাণ্ড সম্পর্কে রিপোর্ট।
চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইঞ্জিন ও একটি বগি, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দুজন যাত্রীর মৃত্যু, আহত বহু।
আরও রয়েছে ক্রাইস্টচার্চ মসজিদে আক্রমণের নিহতদের প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে বিস্তারিত রিপোর্ট। আর নিয়মিত অনুষ্ঠান আলাপনে আজ থাকছে বিশ্ব পানি দিবস, তবে সবকিছুর আগে রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ এলাকায় মসজিদে গুলির ঘটনায় নিহতদের মাঝে ২৬ জনের অন্ত্যেষ্টিক্রিয়ায় আজ শুক্রবার হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। গত শুক্রবার গুলির ঘটনায় যে ২৫ জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ২৬ জনকে আজ দাফন করা হয়। সবচাইতে কম বয়সী ৩ বছরের এক শিশুকেও সমাহিত করা হয়েছে। এর আগে ক্রাইস্ট চার্চ এলাকার যে মসজিদের নৃশংস হত্যাকাণ্ড ঘটে সেখানে হাজার হাজার মানুষকে উদ্দেশ্য করে ইমাম গালিম ফৌদা বলেন, আমাদের হৃদয় ভেঙেছে কিন্তু আমরা ভাঙব না। তিনি বলেন, হত্যাকারীর হাত থেকে আমাদের রক্ষা করার জন্য যারা গাড়ি থামিয়ে আমাদের সাহায্য করেছেন আর যারা তাদের বাড়ির দরজা খুলে দিয়েছেন, আমরা সেই প্রতিবেশীদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। ইমাম ফৌদা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডেন সহ হাজার হাজার নারী যে সম্মান জানাতে মাথায় ঘোমটা দেন তা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর এই নেতৃত্ব বিশ্ববাসীর জন্য এক আদর্শগত দৃষ্টান্ত। নিউজিল্যান্ডের মুসলমান সম্প্রদায়ের প্রতি সমর্থন এবং সম্মান জানানোর জন্য দেশব্যাপী শুক্রবার নারীরা মাথা ঢেকে রাখেন। শুক্রবার মুসলমানদের জুমার নামাজ আদায় এবং শোক পালনের জন্য বিশেষ প্রার্থনাকে কেন্দ্র করে ক্রাইস্ট চার্চ সহ পুরো নিউজিল্যান্ডের মসজিদগুলো এবং সংলগ্ন চত্বরে যে হাজার হাজার নিউজিল্যান্ডবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে জড়ো হয়েছেন সে সম্পর্কে আরেকটি রিপোর্ট আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর।
মুসলমানরা ইরান সমবেদনা এবং একাত্মতা জানাতে অংশ নেন অন্য ধর্মের নারী পুরুষও। প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডেন ক্রাইস্ট চার্চের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আজান, নামাজ এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠান সরাসরি নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সম্প্রচার করা হয়। এদিকে ক্রাইস্ট চার্চের হামলায় যে ৫ জন বাংলাদেশি নিহত হয়েছিলেন তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে দেশটির কর্তৃপক্ষ। ২ জন অর্থাৎ ডক্টর আব্দুল সামাদ এবং হোসনে আরা আহমদের মরদেহ দাফন করা হয়েছে নিউজিল্যান্ডেই। বাকি ৩ জন বাংলাদেশির মরদেহ আগামী সোমবার নাগাদ দেশে পাঠানো হচ্ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সন্ত্রাস প্রশ্নে দ্বিমত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রায় ২ লাখ বুলেট প্রুফ জ্যাকেটের মূল উপকরণ সরবরাহ করছে চীন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
পাকিস্তানে আশ্রিত জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে জঙ্গি বলে ঘোষণা করতে চীন বাধা দিচ্ছে, কিন্তু জৈশের সন্ত্রাসী হামলার শিকার সেনাবাহিনীকে বাঁচানোর জন্য বুলেট প্রুফ জ্যাকেটের উপকরণ সরবরাহে চীনের আপত্তি নেই, আর চীনা জিনিসে আপত্তি নেই ভারতেরও। ভারতীয় সেনাবাহিনীর জন্য সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রক ৬৩৯ কোটি টাকায় ১,৮৬,০০০ বুলেট প্রুফ জ্যাকেটের অর্ডার দেয়। প্রথমে তার ৪০% উপকরণ কাপড় ও বোরন কার্বাইড পাউডার কেনার কথা ছিল ইউরোপ ও আমেরিকার কোম্পানি থেকে, পরে সেই অর্ডার দেওয়া হয় চীনা কোম্পানিকে। ইতিমধ্যে ওই উপকরণ দিয়ে তৈরি ১০,০০০ বুলেট প্রুফ জ্যাকেট সেনাবাহিনীর হাতে এসে গিয়েছে, সেগুলো পরীক্ষা করা হচ্ছে, তবে এখনও পর্যন্ত তার গুণমান ঠিকই আছে বলে জানা গিয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালিবান এবং যৌথ বাহিনীর সঙ্গে লড়াইয়ে দুজন আমেরিকান সেনা এবং একজন আফগান সেনা নিহত হয়েছেন। বিদ্রোহী দল জানিয়েছে, অস্থিতিশীল কুন্দুজ প্রদেশের রাজধানীর আশেপাশের এলাকায় তালিবানের শক্ত ঘাঁটিতে অতর্কিতে আক্রমণ চালানো হয়। নেটো পরিচালিত অপারেশন রেজলিউট সাপোর্টের কর্মকর্তারা দুই আমেরিকান সেনার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এবছর আফগানিস্তানে এ পর্যন্ত চারজন আমেরিকান সেনা প্রাণ হারিয়েছেন। বিদ্রোহী দলের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, যৌথ বাহিনীর অভিযান তালিবান কঠোরভাবে প্রতিহত করেছে এবং সেখানে এখনও লড়াই অব্যাহত রয়েছে। তিনি সংক্ষিপ্ত বিবৃতিতে তিনজন আমেরিকান সেনা এবং নজন আফগান কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছেন, তবে কতজন তালিবান নিহত হয়েছে সে সম্পর্কে কিছু জানাননি। নিউ ইয়র্ক টাইমসের খবরের কাগজের মতে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই অভিযানে অনেক বিদ্রোহী নিহত হয়েছে এবং আফগান বিশেষ বাহিনীর একজন সদস্য প্রাণ হারিয়েছেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান হাইটসকে ইসরায়েলি সার্বভৌম ক্ষমতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে দায়িত্ব বিবর্জিত বলে উল্লেখ করেছেন। দামেস্কে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ট্রাম্পের ঘোষণায় এই সত্যতার কোনো পরিবর্তন ঘটবে না যে অতীতে যেমন গোলান হাইটস আরব এবং সিরিয়ার ছিল, সবসময়ই তা থাকবে। ১৯৬৭ সালে ছদিনের যুদ্ধে ইসরায়েল ওই অঞ্চল দখল করে নেওয়ার পর এখনও গোলান হাইটসের নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছেই রয়েছে। ব্যক্তি উদ্যোগে বগুড়ায় ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থীর হাতে ৩৬,০০০ খাতা তুলে দিলেন আব্দুল মান্নান আকন্দ নামের এক সমাজসেবক। বিস্তারিত জানাচ্ছেন বগুড়া থেকে আমাদের সংবাদদাতা প্রতীক ওমর।
বগুড়া শহরের বাসিন্দা এই মান্নান শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বেশ সুনাম কুড়িয়েছেন। তার সহযোগিতা পেয়ে অসচ্ছল পরিবারের অনেকেই শিক্ষার আলোয় আলোকিত হচ্ছেন। বগুড়ার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২,০০০ শিক্ষার্থীর হাতে ৩৬,০০০ খাতা বিতরণকে সাধুবাদ জানিয়ে শিক্ষকরা বলেন,
প্রাইমারি সেক্টরটা হচ্ছে এরকম যে এখানে দরিদ্রদের নিয়ে কাজ করা, যে বাচ্চাগুলো আছে হয়তো দরিদ্র পরিবার থেকে আসে। তো
শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অনুপ্রেরণা দিতে পেরে নিজেকে গর্বিত মনে করেন সমাজসেবক আব্দুল মান্নান।
প্রতিটা স্কুলে গিয়ে আমি তিনটা করে খাতা প্রতিটা বাচ্চাকে আমি নিজস্ব অর্থায়নে আমার ভালোবাসার অনুদান হিসেবে আমি দিচ্ছি।
আব্দুল মান্নান শিক্ষা উপকরণের পাশাপাশি প্রত্যেক স্কুল মাঠে রোপণ করছেন বিভিন্ন ধরনের ঔষধি গাছ। প্রতিগমর ভয়েস অফ আমেরিকা বগুড়া।
পশ্চিমবঙ্গে শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া নামক স্থানে আজ সকালে এক ট্রেন দুর্ঘটনা ঘটে। চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ট্রেনের ইঞ্জিন এবং একটি বগি। আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দুজন যাত্রীর মৃত্যু হয় এবং আহত হয়েছেন আরও বহু যাত্রী। এ সম্পর্কে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
অসমের ডিব্রুগড় থেকে পাঞ্জাবের চণ্ডীগড়ের দিকে যাচ্ছিল চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস। যাত্রীরা জানিয়েছেন, আজ সকালে ভারতীয় সময় সকাল ১১:৩০ নাগাদ ট্রেন যখন উত্তরবঙ্গের শিলিগুড়ির ফাঁসিদেওয়ার চটহাটের স্টেশনের কাছে পৌঁছয় তখন আচমকায় বিকট শব্দ শোনা যায়। আগুন ধরে যায় ট্রেনের ইঞ্জিন ও একটি বগিতে। চেন টেনে ট্রেনটিকে থামান যাত্রীরা। এরপর আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করেন তারা। ট্রেন থেকে পড়ে এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বহু যাত্রী। চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। এখনও পর্যন্ত যা খবর, ট্রেনের আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে ইঞ্জিনও একটি বগি ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ির লাগোয়া ফাঁসিদেওয়ার চটহাটি স্টেশনে। সর্বশেষ খবর অনুযায়ী অভিশপ্ত ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস এখনও ফাঁসিদেওয়ার চটহাটি স্টেশনের কাছেই দাঁড়িয়ে রয়েছে। প্রাথমিক তদন্তে রেলের অনুমান যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লেগে গিয়েছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া থেকে তাদের লিয়াংসো অফিস তুলে নিয়েছে। দক্ষিণ কোরিয়ার শহর কেসংয়ে দুপক্ষের কর্মকর্তাদের মধ্যে সাপ্তাহিক যৌথ বৈঠকে শুক্রবার দক্ষিণ কোরিয়া হঠাৎ করেই বৈঠক বন্ধ করে দেয়। ইন্দোনেশিয়ার জাতীয় বিমান চলাচল সংস্থা যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে বিমান ক্রয়ের অর্ডার বাতিল করার পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়ে দিল। ইন্দোনেশিয়ান এয়ারলাইন্স বিশ্বের প্রথম বিমান চলাচল সংস্থা যারা বোয়িং কোম্পানির বিমান ক্রয় নাকচ করছে। গত ৬ মাসের মধ্যে 737 MAX 8 সিরিজের দুটি বিমান মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। ইন্দোনেশিয়ান এয়ারলাইন্স গারুদা শুক্রবার জানিয়েছে, বোয়িং কোম্পানি থেকে তারা যে কয়েক কোটি ডলার মূল্যের 49টি 737 MAX 8 বিমান কেনার জন্য অর্ডার দিয়েছিল তা তারা বাতিল করার অনুরোধ জানিয়েছে বোয়িং কোম্পানির কাছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। তাছাড়া অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সরাসরি ফেসবুকেও। এবার থাকছে আরও কিছু প্রসঙ্গ এবং প্রথমেই আমরা যে কথাটা আজকের সংবাদে শুনেছেন, শুক্রবারে মুসলমানদের জুমার নামাজ আদায় ও শোক পালনের জন্য বিশেষ প্রার্থনাকে কেন্দ্র করে ক্রাইস্ট চার্চ সহ পুরো নিউজিল্যান্ডের মসজিদগুলো এবং সংলগ্ন চত্বরে হাজার হাজার নিউজিল্যান্ডবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে জড়ো হয়েছিলেন। এই সম্পর্কে সাক্ষাৎকার ভিত্তিক একটি বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
ক্রাইস্ট চার্চের দুটো মসজিদে গত শুক্রবারে জুমার নামাজের সময় যে হামলার ঘটনা ঘটে তাতে প্রাণ হারান 50 জন। আমরা এক, অভিন্ন ভেদাভেদহীন নিউজিল্যান্ডের বাসিন্দা, আমরা এক, উই আর ওয়ান। শুক্রবারে বেদনার্ত হৃদয়ে অনুষ্ঠানে উপস্থিত দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডেনের এমন উদ্দীপ্ত হৃদয় নিংড়ানো প্রেরণাদায়ী ঘোষণার সাথে নিউজিল্যান্ডবাসী একাত্ম হয়েছেন, উদ্দীপ্ত হয়েছেন এক মহান প্রত্যয়ে, এক সীমাহীন উদ্দীপ্ত প্রেরণায়। ক্রাইস্ট চার্চে আলনুর মসজিদ এবং পার্শ্ববর্তী এলাকায় যে প্রার্থনা অনুষ্ঠিত হয় তাতে ইমাম বলছিলেন, ধন্যবাদ নিউজিল্যান্ড, আমাদের ভালোবাসা, একাত্মতা, সহমর্মিতা, মমত্ববোধ এবং অভিন্নতার মহান শিক্ষাদানের জন্যে।
থ্যাংক ইউ নিউজিল্যান্ড ফর টিচিং দ্য ওয়ার্ল্ড হোয়াট ইট মিন্স টু লাভ এন্ড কেয়ার।
আজান, নামাজ এবং প্রার্থনার অনুষ্ঠানটি সরাসরি নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সম্প্রচার করা হয়। ক্রাইস্ট চার্চের ওই নামাজ এবং শোক প্রার্থনায় উপস্থিত একজন মুসলমান বলছিলেন, এই ঘটনা আমাদের সবাইকে একাত্ম করেছে।
থ্যাংক ইউ নিউজিল্যান্ড ফর দ্য সাপোর্ট এন্ড অল দ্য মুসলিম কমিউনিটি এন্ড অল দ্য হিউম্যান বিইং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইনসিডেন্ট হ্যাজ ব্রট এভরিবডি টুগেদার।
নিউজিল্যান্ডের অকল্যান্ডেও শুক্রবারে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে স্থানীয় মসজিদে অনুষ্ঠিত প্রার্থনা অনুষ্ঠানে স্বামীসহ অংশ নিয়েছিলেন স্থানীয় অধিবাসী এবং খ্রিস্টান ধর্মাবলম্বী সেইনি পক্স। এই প্রতিনিধির সাথে টেলিফোনে আলাপে তিনি বললেন, তারা ওই প্রার্থনা অনুষ্ঠানে গিয়েছিলেন মুসলমান সম্প্রদায়ের সাথে একাত্ম হতে, সহমর্মিতা জানাতে, যাদের স্বজনেরা হারিয়েছেন সেই হারানোদের স্মরণ করতে। তিনি এও জানান, প্রার্থনায় যত না মুসলমানদের উপস্থিতি ছিল তার চেয়েও বেশি ছিল খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীরা। সেইনি পক্স জানান, যে ঘটনা ঘটে গেছে তা আমাকে রাগান্বিত করেছে, করেছে বেদনার্ত। সেইনি পক্স এই প্রতিনিধির সাথে আলাপকালে যা যা বললেন তা হচ্ছে এরকম।
Why did you go to the mosque today and what is the actual reason?
To pay my respect to the Muslim community and the people. They lost their loved one on last week and I show my respect to all community of Muslim around here in our area.
Being a Christian, how many Christians and other the people of other religion went to the prayer?
I could think that there'd be more a Christian than Muslim today. I thinking of me looking and see that of the ladies in the prayer room and outside.
That you are together?
Yes, yes. I am thinking for New Zealanders, we are together and with Muslim community as part of us as New Zealanders.
The incident took place on last Friday. How are you feeling?
I felt very angry. I felt very sad. To see that happen, I feel very, very, very sad and very, very angry.
And what are you feeling right at this moment, after that incident?
Moment, I feel I feel much better. I feel much happier that New Zealanders, everybody supporting the Muslim community with everything, with love, with flowers, with everything that we show the people as Muslim, we accept them as one family living here in New Zealand. It's heartbreaking for me to see that this Muslim community and these people go through this drama. It's very, very sad.
এদিকে শুক্রবারের নামাজ এবং প্রার্থনা অনুষ্ঠান সম্পর্কে নিউজিল্যান্ড থেকে ভয়েস অব আমেরিকাকে বলছিলেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান।
টেলিভিশনে আজানটি প্রচারিত হয়েছে, নামাজ প্রচারিত হয়েছে, দোয়া প্রচারিত হয়েছে এবং নামাজের আগে ও পিছনে ইমাম সাহেবের খুতবা এবং কিছু বক্তব্য প্রচারিত হয়েছে। গত শুক্রবার যে সময়ে প্রথম মসজিদে আক্রমণের সূচনা হয়েছিল 1:32 মিনিটে, সেই সময় থেকে 2 মিনিটের জুড়ে পুরো নিউজিল্যান্ডে তাদের স্মরণে নিরবতা পালন করা হয়েছে। ক্রাইস্টচার্চ সহ নিউজিল্যান্ডের প্রতিটি বড় বড় শহরে, প্রতিটি মসজিদে আজকে বিশেষ দোয়া হয়েছে, অনুষ্ঠান হয়েছে এবং এই সমস্ত অনুষ্ঠানগুলিতে মুসলমানদের থেকে নন মুসলমানরাই বেশি ছিলেন। যে ক্রাইস্টচার্চে প্রায় 22,000 মতো মানুষ সমাগম হয়েছে, এটি নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ, এই ধরনের সমাবেশ।
এখন পরিস্থিতি কেমন রয়েছে?
নিউজিল্যান্ড সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী, সাহসী, অনুপ্রেরণাদায়ী এবং হৃদয়স্পর্শী বক্তব্যের কারণে আমরা যারা মুসলমান যারা ছিলাম, আমাদের মনে অনেক সাহস সঞ্চার হয়েছে, আমরা অনেক নির্ভার হয়েছি, আমাদের উদ্বেগের মাত্রা কমে গেছে। আমরা মুসলমান সহ সবাই একটি স্বাভাবিক পরিস্থিতিকে এগিয়ে যাচ্ছে।
এদিকে ক্রাইস্টচার্চের ঘটনায় যে 5 জন বাংলাদেশী নিহত হয়েছিলেন তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 2 জন অর্থাৎ ডক্টর আব্দুল সামাদ এবং হোসনে আরা আহমদের মরদেহ দাফন করা হয়েছে নিউজিল্যান্ডেই। বাকি 3 জনের মরদেহ আগামী সোমবার নাগাদ দেশে পাঠানো হচ্ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার একটা ভিন্ন প্রসঙ্গ। বাংলাদেশের উন্নয়ন বিষয়ক বাংলাদেশ ইনিশিয়েটিভসের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইয়েল বিশ্ববিদ্যালয়ে, কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সেলিম হোসেন এবং তার সঙ্গে যোগ দিচ্ছেন সুকুমার মদক। সেলিম হোসেন, এই সম্মেলনের প্রস্তুতি পর্ব সম্পর্কে আমাদের প্রথমেই জানাচ্ছেন। সেলিম হোসেন, বলুন আজকের বিষয়টি।
জি, ধন্যবাদ আনিস আহমেদ। আমি এখন নিউ হ্যাভেনে অবস্থান করছি, কানেকটিকাট রাজ্যের। এখানে ইয়েল বিশ্ববিদ্যালয়ে আজকে বিকাল 3টায় শুরু হচ্ছে বাংলাদেশ বিষয়ক যে সম্মেলন আপনি বললেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ BDI এর একটি আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনটি 3 বছর পর পর হয়। এর আগের বার সান ফ্রান্সিসকোতে হয়েছিল, সেখানেও আমি গিয়েছিলাম। তো এবার ইয়েল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। এটি মূলত বাংলাদেশের যে উন্নয়ন পরিকল্পনা এসব নিয়ে আলোচনা হয়। এবারের যে থিম সেটি বলা হয়েছে BDI বাংলাদেশ ইন নেক্সট 30 ইয়ার্স, চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস, আগামী 30 বছরে বাংলাদেশের সামনে বাধা বিপত্তি এবং সম্ভাবনা যা আছে এইসব নিয়ে আলোচনা। তো এবারের এই সম্মেলনে, আগেরবারের আলোকে আমি বলছি যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেসব বাংলাদেশি প্রতিষ্ঠিত বাংলাদেশি আছেন, শিক্ষা, গবেষণা, অর্থনীতি, রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে তারা আসেন এই সম্মেলনে অংশ নেন, বাংলাদেশ থেকেও আসেন। তো এবারও তারা আসছেন, আজকে মানে কালকে বিস্তারিত বলতে পারবো। তো আজকে কারা কারা আসছেন এবং কি কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা জানতে আমার মনে হয় এখানে যারা আছেন অর্গানাইজার যারা আছেন তাদের মধ্যে ডক্টর মনির কুদ্দুস, ডক্টর সুকমল মদক,
বাংলাদেশ থেকে লোকজন এসছেন, এ বিষয়ে আপনি কি জানেন?
হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে তো গত বছর বললাম যে বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বাংলাদেশে বিভিন্ন বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের CEO-রা আসেন এই সম্মেলনে এবং তারা অংশ নেন।
এবার কারা আসছেন?
এবার আমি বললাম যে এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি কারা কারা আসছে। 3টার সময় সম্মেলন, এখনো প্রস্তুতি চলছে, সেখানে অর্গানাইজাররা সবাই আছেন। আমি এখনো সম্মেলন কেন্দ্রে পৌঁছাইনি, আমি হোটেল থেকে বেরিয়ে কিছুক্ষণ পরে যাব সেখানে।
আচ্ছা,
তো এই জন্য আমি চেষ্টা করেছিলাম সুকুমার মোদক বা ডক্টর মনির কুদ্দুস কেউ একজন থাকলে তারা।
ডক্টর সুকুমার মোদকের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি, তাকে পেয়েছিলাম কিন্তু টেলিফোনের লাইন কেটে গেছে, তিনি সম্ভবত সেটা বুঝতে পারেননি, ফোন ধরেই আছেন, তো আমরা তাকে পাচ্ছি না। তাহলে সেলিম, আমাদের
আমাদের সম্মেলনের বিস্তারিত কাল এবং পরশু
নিশ্চয়ই,
তার আগে আমি ছোট্ট করে একটি কথা বলি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, সেটি হলো যে হার্টফোর্ড শহরে আমি নেমেছিলাম, এই শহরে আমেরিকান লেজেন্ড মানে কিংবদন্তির একজন উপন্যাসিকের বাড়ি ছিল, সেই বাড়িতে আমি সকালে ভ্রমণ করে এসেছি, সফর করে এসেছি এবং সে সম্পর্কে পরে বিস্তারিত জানাবো, মার্ক টোয়েনের বাড়ি।
হ্যাঁ নিশ্চয়ই, মার্ক টোয়েন তো অত্যন্ত লেজেন্ডারি ফিগার অ্যাজ সাহিত্যর বিষয়টা যদি আসে সবকিছু মিলিয়ে। আপনার এই ভ্রমণ সফল হোক এবং আমরা আরও তথ্য জানব এই বাংলাদেশ ইনিশিয়েটিভসের যে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে সে সম্পর্কে। সেলিম হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, সুপ্রিয় শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ।
এবং এবার শুরু হচ্ছে যথারীতি আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আলাপনের আজকের বিষয় হচ্ছে বিশ্ব পানি দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে। তো আজকে তো যথারীতি আলাপনে রয়েছেন রোকেয়া হায়দার,
এবং শ্রোতারা এর মধ্যেই হয়তো দর্শক যারা দেখছেন তারা বুঝে গেছেন যে সেলিম সঙ্গে নেই, কারণ সেলিম তো এখন কানেটিকাটে ইয়েল বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে,
সেখানে আমি প্রক্সি দিচ্ছি খানিকটা। রোকি আপা, আপনি তো জানেনই যে আজকে এই যে বিশ্ব পানি দিবসের থিম সম্পর্কে, তো আপনি একটু শুরু করুন।
হ্যাঁ, সবার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করাটাই মানে মূল যেটা শিরোনাম যেটা আমরা দেখছি, কিন্তু সেটা বিশ্বে হয়ে উঠছে না। যেমনটি বলা হচ্ছে যে আজকাল বর্তমানে 100 কোটি মানুষ কিন্তু বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। আর আরেকটা জিনিস আছে এখানে লক্ষণীয়, যে জাতিসংঘের যে গোল ছিল যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটাকে আমরা বলি যে SDG, সেই SDG অনুযায়ী সবার কাছে পরিবেশটাকে সংরক্ষণ করে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করাটা, সেটা একটা লক্ষ্যমাত্রা ছিল 5 বছরের, কিন্তু 5 বছর থেকে 10 বছরও গেল কিন্তু সেটা পূরণ হতে পারছে না। আরও একটি কথা এখানে আমি যোগ দিতে চাই যে বিশ্বে কিন্তু শরণার্থীর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে, সেটাও একটা বিশাল কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন,
আজকের অতিথি রয়েছেন,
নামগুলো যদি নাম পরিচয় যদি বলি আমরা,
রয়েছেন অধ্যাপক আইনুন নিশাত। অধ্যাপক আইনুন নিশাত, আপনাকে স্বাগতম। আমরা জানি যে অধ্যাপক আইনুন নিশাত একজন পানি বিশেষজ্ঞ বাংলাদেশের। ডক্টর আবু সুফিয়ানকে আমরা টেলিফোন লাইনে হারিয়েছি, আবার হয়তো পেয়ে যাব এক্ষুনি। জয়ন্ত বসু, আপনাকে স্বাগতম। হ্যাঁ, তো আমরা যেমনটা জানি
ডক্টর সুফিয়ান কি লাইনে আছেন?
ডক্টর সুফিয়ান এখনো লাইনে নেই।
আচ্ছা, আসসালামু আলাইকুম।
জি আছেন ডক্টর সুফিয়ান, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে।
আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সময় করে কর্মব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই আলোচনায় যোগ দিচ্ছেন।
তো রোকেয়াপা, যেমনটি আপনি বলছিলেন একটু আগেই যে আমরা সেই লক্ষ্য অর্জন থেকে খানিকটা দূরে আছি, এবং এই 2019 সালের ওয়ার্ল্ড ওয়াটার্স ডে বা বিশ্ব পানি দিবসের মূল বার্তাটাই হচ্ছে লিভিং নো ওয়ান বাহাইন্ড, কেউ যেন এই পানি থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি। তো আসলে পানি বিষয়ক মূল সমস্যাগুলো কি কি, এ সম্পর্কে আমরা কি একটু প্রফেসর আইনুন নিশাতের কাছে শুনে নিই?
হ্যাঁ, আমরা 3 জনের কাছ থেকে এক এক করে আসবো।
হ্যাঁ, প্রফেসর আইনুন নিশাতের কাছে আমরা একটু শুনে নিই এই সম্পর্কে।
আমি একটু দেয়াদবি করতে যাচ্ছি,
বলুন।
লোকে আপা যে কথা দিয়ে শুরু করেছেন, যেহেতু অসংখ্য শ্রোতা আপনাদের কথা শুনছে,
জি,
তারা যেন কোনো ভুল ধারণা থেকে অনুষ্ঠান নিয়ে না, অনুষ্ঠান থেকে বিদায় না নেন, সেজন্য আমি একটু দুটো সংশোধনী দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে আমরা কি বিশুদ্ধ পানি পান করি না, আমরা পান করি নিরাপদ পানি। এই দুটো শব্দের মধ্যে বিরাট পার্থক্য আছে। বিশুদ্ধ পানি খেতে বড় বিশ্বাস এবং বিশুদ্ধতার কাছাকাছি পানিও ভালো নয়। বরং আপনি যদি একটা গ্রামে যান বলবেন যে এই কুয়ার পানি কিংবা এই টিউবওয়েলের পানি খুব মিষ্টি, খেতে খুব ভালো, মানে ওর মধ্যে ডিজলভ কিছু কেমিক্যাল আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় কিন্তু স্বাস্থ্যকে বাড়িয়েছে।
আচ্ছা,
দ্বিতীয় কথাটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে 17টা গোল আছে, তার 6 নম্বর গোল হচ্ছে পানি সংক্রান্ত। এই 6 নম্বর গোলের আবার 6টা টার্গেট আছে, আমি সেটাতে পরে যাব। আর ইউএন মাঝে মাঝে খাবার পানি, নিরাপদ পানি এবং স্যানিটেশন, ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশনের উপরে দিকে 10 বছর ধরে প্রোগ্রাম চালায়। 1981 থেকে 90 পর্যন্ত এরকম একটা ডিকেট ছিল, এখন আরেকটা ডিকেট হচ্ছে 2018 থেকে 2027। এই 10 বছরের কাজটা কেবল শুরু হয়েছে। মোটামুটি দেখা যায় যে ওই যে 6টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট টার্গেট যেটা আছে, প্রথমটা হচ্ছে নিরাপদ খাবার পানি এট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, দ্বিতীয়টা হচ্ছে ওয়াটার স্যানিটেশন সংক্রান্ত, বিশেষ করে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করা বন্ধ করা, তৃতীয়টা হচ্ছে খাবারে পানির গুণগত মান, ওয়াটার কোয়ালিটি, চতুর্থটা হচ্ছে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, পঞ্চমটা হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, সমন্বিত পানি ব্যবস্থাপনা ইনক্লুডিং ট্রান্সবাউন্ডারি ওয়াটার, অভিন্ন পানির ব্যবস্থাপনা, এবং ষষ্ঠটা হচ্ছে পানি এবং ইকোসিস্টেম, পানি এবং প্রতিবেশ, পানি এবং পরিবেশ, তার মধ্যে যে সম্পর্কটা থাকে সেটা নিয়ে। তো এই জন্য এই এই এইবারের যে বক্তব্যটা আছে, আমি 1 মিনিটে শেষ করছি কারণ অন্যরাও কথা বলবেন, সেটা হচ্ছে কাউকে বাদ দিয়ে নয়। অর্থাৎ আমরা যখন একটা রাষ্ট্রে গড় হিসাব করি যে আমাদের 60% লোকে পানি পৌঁছেছে, 90% লোকের কাছে পানি আছে, 99% লোকের কাছে পয় নিষ্কাশন ব্যবস্থা আছে কিংবা স্যানিটেশন আছে, এটা কিন্তু সঠিক তথ্যের রিফ্লেকশন না। আমাদের সবসময় দেখতে হবে প্রান্তিক জনগোষ্ঠী, যেমন আমাদের হাওড় অঞ্চলে শুকনো মৌসুমে পানির তীব্র সংকট, দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততার কারণে খাবার পানি নেই, পাহাড়ি অঞ্চলে বর্ষাকালে পার্বত্য চট্টগ্রামের কিছু পানি আছে কিন্তু শীতকালে সেখানে পানি নেই, চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ সেখানে পানির একটা বিরাট ক্রাইসিস শুকনো মৌসুমে, অর্থাৎ আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, সেখানে যারা অবস্থাপন্ন লোক তাদের তারা হয়তো ডিপসেট টিউবওয়েল বসিয়ে পানি পাচ্ছেন, নগরের লোকরা পানি পাচ্ছেন, কিন্তু বহু জায়গা আছে যাদের কাছে খাবার পানি পৌঁছায় না, যদিও রাষ্ট্র ক্লেম করতে পারে আমাদের 80% লোকের কাছে পানি পৌঁছেছে, যে 20% কাছে পৌঁছায়নি তাদেরকেও পৌঁছাতে হবে, এটাই হচ্ছে এবছরের প্রতিপাদ্য বিষয়।
ধন্যবাদ আপনাকে।
আমরা ডক্টর আবু সুফিয়ানের কাছে যাবার আগে রোকেয়াপা, জহুরুল আলম আমাদের সংবাদদাতা ঢাকা থেকে আজকেই এই পরিবেশ এবং পানি দূষণ সবকিছু মিলিয়ে একটা রিপোর্ট পাঠিয়েছেন, তো আসুন সেই রিপোর্টটি শোনা যাক জহুরুল আলমের।
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের মূল পানির উৎস হিসেবে নদ নদী সমূহ এবং অন্যান্য পানির আধার গুলোতে ধারাবাহিকভাবে দূষণের কিছু অভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে বেশিরভাগ শিল্প কারখানাগুলো তাদের বর্জ্য পরিশোধন না করে নদ নদী এবং অন্যান্য পানির উৎসে ফেলার বিষয়টি, কৃষিকাজে ব্যবহৃত হওয়া মাত্রাতিরিক্ত সার ও কীটনাশকও সেচের পানির সঙ্গে ধুয়ে এবং হাট বাজার শহর ও বস্তি এলাকার গৃহস্থ বর্জ্য ফেলা হচ্ছে এ সকল পানির উৎসগুলোতে বাধাহীন ভাবে। এর ফলে দেশটির মাটির উপরের সুপেয় পানির প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। পরিবেশ দূষণ এবং পানি দিবস নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলতে গিয়ে বাংলাদেশের পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী দেশের মানুষের উদ্বেগের কথা ছাড়াও অন্যান্য প্রসঙ্গ তুলে ধরেন।
বাংলাদেশের বিভিন্ন শহর, বিশেষ করে রাজধানী ঢাকা শহর, গত 25 বছর ধরে পরিবেশ দূষণের কারণে একটা শঙ্কার মধ্যে আছে। গত 25 বছর ধরেই ঢাকা শহর আমরা দেখি যে বিশ্বে দূষিত নগরগুলোর অথবা দ্বিতীয়, কখনো তৃতীয়, কখনো চতুর্থ, কখনো পঞ্চম, এভাবেই বাংলাদেশটাকে মানে বিশ্বের বিভিন্ন গবেষণা থেকে, বিভিন্ন ইউএস ইপিএ থেকে শুরু করে নাসার ইত্যাদি থেকে আমরা দেখি যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা মহানগর এর বায়ু দূষণ মাত্রাটা খুবই আশঙ্কাজনক। অর্থাৎ প্রথম 5টি দূষিত নগরীর মধ্যে এটি, অর্থাৎ আমরা গ্যাস চেম্বারের মধ্যে যেন বসবাস করছি। আমাদের দেশের মানুষ বিশেষ করে রাজধানীবাসী খুবই উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে জীবনযাপন করছে এবং প্রতি বছর লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করছে, বিশেষ করে বায়ু দূষণের কারণে। আরো অন্যান্য যে দূষণ আছে সেই দূষণের কারণেও বাংলাদেশে স্বাস্থ্যহানি ঘটে, প্রাণহানি ঘটে, এমনকি আমাদের যে পশু পাখি আছে তাদেরও প্রাণহানি ঘটে। কারণ বায়ুর যে মানমাত্রা এটি সকল সীমা ছাড়িয়ে গেছে, যেখানে হয়তো 100 ppm থাকার কথা সেখানে হচ্ছে 1000 ppm এর উপরে চলে যায়। আমাদের এখানে বায়ুর মান মানে এয়ার কোয়ালিটি যে সমস্ত স্ট্যান্ডার্ডকে হার মানে।
আজ বিশ্ব পানি দিবস, বাংলাদেশের পানি পরিস্থিতি কি অবস্থায় আছে?
এই বিশ্ব পানি দিবসে আমার কাছে যেটা মনে হয় যে আমরা পানি নিরাপত্তা সেটাও নিশ্চিত করতে পারি না, পানি সুরক্ষা অর্থাৎ মানে স্বাদু পানি মিষ্টি পানি খাওয়া এই ঝুঁকি আমরা এখানেও ঝুঁকির মধ্যে আছি। অর্থাৎ আমাদের স্বাস্থ্যহানিকর যে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, এমনকি শব্দ দূষণ, অর্থাৎ সমস্ত দূষণের যতগুলো অবয়ব আছে, যতগুলো চিত্র আছে, সবগুলো চিত্রে আমরা একেবারে বিপন্ন একটি নগরীর মধ্যে আছি, বিপন্ন একটি দেশের মধ্যে আছি, বিশেষ করে আন্তর্জাতিক মানমাত্রা অনুযায়ী।
এ সকল দূষণ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি বলে আপনি মনে করেন?
আমার কাছে যেটা মনে হয় যে আমাদের বেশ কিছু সরকারি বেসরকারি প্রকল্প আছে, এই প্রকল্পগুলো সঠিক বাস্তবায়ন হয় না এবং এগুলো আমাদের প্রয়োজনের নিরিখে এগুলো খুবই অল্প। অর্থাৎ আমাদের এখানে যেহেতু মেগা ডেভেলপমেন্ট হচ্ছে, মেগা প্রজেক্ট হচ্ছে, এই মেগা প্রজেক্ট গুলোর যে কারণে যে দূষণগুলো হচ্ছে, বিশেষ করে বায়ু দূষণ যদি আমরা ধরি, ঢাকার চারপাশে আমরা দেখি অসংখ্য ইটের ভাটা এবং এই ইটের ভাটা গুলো অস্বাস্থ্যকর পরিবেশে সেখানে দূষণ ঘটাচ্ছে। তারপরে আমাদের অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নাই, সে কারণে আমাদের পানি দূষিত হচ্ছে। তারপরে আবার আমাদের এখানে ডাস্ট পলিউশন, বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্ক এই মুহূর্তে যেমন এই মানে শুষ্ক মৌসুমে ডাস্ট পলিউশনটা অনেক বেশি, সেই পলিউশনটা ইনডোর এয়ার পলিউশন সেটাও মানে অনেক বেশি ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বিভিন্ন নগরীতে, এমনকি গ্রামে গঞ্জেও আমাদের যে ইনডোর এয়ার পলিউশন এটার লেভেলটা খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের গ্রামের মানুষ, শহরের মানুষ, নগরের মানুষ সবাই কিন্তু একটা ঝুঁকির মধ্যে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে এবং স্বাস্থ্য খাতে আমাদের ব্যয় বেড়ে যাচ্ছে। প্রতি বছর মৃত্যুর অসংখ্য মৃত্যুর ঘটনা আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে স্বাস্থ্যহানি হচ্ছে কারণ এবং নানা রকমের রোগ বালাই, শ্বাসকষ্ট থেকে শুরু করে আমাদের হার্টের অসুখ নানা কিছু আমরা দেখি। এই উপসর্গগুলো দেখার পরও আমরা গত 25 বছর ধরে এই যে বিপন্নতার মধ্যে জীবন, সংকার মধ্যে জীবনযাপন করছি, এক্ষেত্রে সরকারকে আরো বেশি উদ্যোগী হওয়া উচিত এবং বড় রকমের প্রকল্প নিয়ে এটা মোকাবেলা করা উচিত এবং জনগণের সচেতনতা আরো বাড়ানো উচিত। তারপরে নীতি নির্ধারকদেরকে আরো বেশি এগিয়ে আসা উচিত এবং এখানে খবরদারি, মনিটরিং এই বিষয়গুলো, তদারকির বিষয়গুলো জোরদার করা উচিত। তারপরে আমাদের পরিবেশ আইন আছে, বায়ু দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্যোগ আছে, সেগুলো বাস্তবায়নে আরো বেশি মনোযোগী হওয়া উচিত।
তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ না ঘটলে একটি সুস্বাস্থ্যের অধিকারী জাতি গড়ে তোলার স্বপ্নই থেকে যাবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
তার মানে পরিবেশ প্রতিবেশ সবকিছু মিলিয়ে পানি দূষণ তো একটি মানে বিচ্ছিন্ন ব্যাপার নয়। তো আমরা এখন, আমার মনে হয় যে ডক্টর আবু সুফিয়ানের কাছে যাব। ওনার সাথে কথা বলার আগেই জহুরুল আলমের রিপোর্টটা আমরা শোনালাম। ডক্টর আবু সুফিয়ান, আপনার এই শুরুতে বক্তব্য কি?
ধন্যবাদ। আমরা যে এই যে পানি সরবরাহের যে প্রকল্প, যেসব প্রকল্প বা যেভাবে অগ্রসর হচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে সুষ্ঠুভাবে পানি পরিবেশন করা সম্ভব হচ্ছে না। ক্রমশ আমাদের দাবি বেড়ে যাচ্ছে কিন্তু পানির পরিমাণ খুবই সীমিত, মাত্র 2.6% ইউজেবল ওয়াটার। এখন কথা হচ্ছে যে কিভাবে এটার, আর একটা যেটা দেখা যাচ্ছে যেটা আমরা বলছি এবারের থিম, যেটা যে কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। এখানে প্রশ্নটা আসছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, সেটাও হচ্ছে না। উন্নতগামী দেশগুলোর পানির ব্যবহার বা ডিস্ট্রিবিউশন অনেক বেশি, সেখানে উন্নতগামী বা অনুন্নত দেশগুলোতে পানি সরবরাহ ঠিক মতো হচ্ছে না। এখন এটা একটা বিশাল প্রকল্প, বিশাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি? কতগুলো আমরা বলেছি যে শহর ভিত্তিক যদি হয়, সেখানে আমরা দেখি যে মেগা প্রজেক্ট হচ্ছে, বড় বড় ট্রিটমেন্ট প্ল্যান্ট এইসব, কিন্তু তাতে অধিকাংশ লোক কিন্তু এ থেকে পাচ্ছে না আর কি, উপকার পাচ্ছে না। সেই জন্য আমার মনে হয়
যে আমাদের পরিবর্তন করতে হবে, যে আমরা যদি গ্রাম ভিত্তিক করা শুরু করি তাহলে স্বল্প খরচে বেশি লোককে নিরাপদ পানি পরিবেশন করা সম্ভব হবে। এবং সেটা আমি দেখেছি যে গত ডিসেম্বরে আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম কলম্বিয়াতে, ওখানে ব্রুস পরিবারের সাথে দেখলাম করেছে, এবং সেখানে ওই দেশীয় প্রথাতে পানিকে পরিশুদ্ধ করে বা নিরাপদ করে কিভাবে গ্রামে গ্রামে দেওয়া যায় সেই ব্যাপারে চেষ্টা করছে। আমাদেরও মনে হয় যে যদি গ্রাম ভিত্তিক আমরা চেষ্টা করি তাহলে অনেকটা সাকসেসফুল হব, কারণ মেগা প্রজেক্ট করতে গেলে বলে সময় সাপেক্ষ এবং অনেক অর্থের প্রয়োজন হয়।
হ্যাঁ নিশ্চয়ই,
সেটা তো অবশ্যই। আমরা হ্যাঁ বলো,
এই যে আবু ডক্টর আবু সুফিয়ান একটা কথা বলছিলেন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, অর্থাৎ এবারে যে স্লোগান যে কাউকে বাদ দিয়ে নয়, এই প্রসঙ্গে একটু আমরা জয়ন্ত বসুর কাছে যেতে চাই,
কারণ সাংবাদিক উনি, তাছাড়া
আপনি জানেন যে রাজস্থান সহ ভারতের বিভিন্ন
স্থানে আমরা নিজেরা দেখেছি যে একের পর এক সেই মাথার উপরে কলসি নিয়ে
মাইলের পর মাইল হেঁটে
চলে যাচ্ছে
পানি আনতে যাচ্ছে। তো জয়ন্ত বসু, আপনি আমাদের কিছু বলবেন এই ব্যাপারে ভারতে পানি সংকট সম্পর্কে?
হ্যাঁ, আমরা ইতিমধ্যেই অধ্যাপক আইনুল নিশার এবং অন্যান্য যারা আছেন শুনেছি। আমি একই কথার নতুন করে আবার না বলে আমি কয়েকটা নতুন বিষয়ের অবতারণা করার চেষ্টা করছি। বিশেষত এবারে যে স্লোগানটা রয়েছে যে লিভিং নো ওয়ান বিহাইন্ড, কাউকে পিছনে ফেলে নয়, আচ্ছা আমরা ভারতীয়রা বা পশ্চিমবঙ্গবাসী পানিকে জল বলি, সুতরাং আমি বলতে গিয়ে
জল নিশ্চয়ই অসুবিধা নেই।
যাই হোক, যে দুটো তিনটে বিষয়, একটা হচ্ছে যে পরিবেশ সাংবাদিক হিসেবে কাজ করার তরুণ যে অভিজ্ঞতা, তাতে কয়েকটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে। এই জল বিষয়টা তো আমরা আলাদা করতে পারি না, মানে আমাদের যে সার্ফেস ওয়াটার অর্থাৎ মাটির উপরের যে জল, নদীর যে জল, পুকুরের যে জল, জলাভূমির যে জল, এবং তার সঙ্গে যে মাটির তলার যে জল অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার, তার দুটোর মধ্যে একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবং যেটা বিশেষজ্ঞরা বলেন যে মাটির তলার জল গ্রাউন্ড ওয়াটার যদি কমে যায় তাহলে সেখান থেকে যে নদীর সঙ্গে যে জলের একটা যোগাযোগ থাকে, বেস ওয়াটার যেটা বলে, সেটা কমে যায়। আমরা অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ভারতের ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা তাতে বলতে পারি যে এখানে এই মুহূর্তে আমি শান্তিনিকেতনে রয়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে রয়েছি এই মুহূর্তে আমি। আমার কথা শোনা যাচ্ছে?
হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে।
এই মুহূর্তে আমি শান্তিনিকেতনে রয়েছি, এবং আজ সকালে যখন আমি শান্তিনিকেতনে আসছিলাম, আমি অজয় নদী পার করে এলাম, আমি কোপাই পাশ দিয়ে এলাম, কোপাই অজয়কে আমরা সবাই জানি, এবং সেগুলো সম্পূর্ণ শুকনো। আপনার দেখে মনে হবে না ওখানে কোনো নদী আছে, মনে হবে যে ওখানে একটা ফাঁকা মাঠ, তার উপর অন্তত অনেক জায়গায় চাষবাস হচ্ছে। এবং এটা শুধুমাত্র অজয় বা কোপাইয়ের ছবি নয়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একেবারে একেবারে উত্তর থেকে দক্ষিণ অবধি বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলটা বাদ দিয়ে অধিকাংশ নদীর আজকে এই ছবি। আমার ধারণা হয়তো বাংলাদেশেও
এমনকি পদ্মার পানিও শুকিয়ে যায়,
আমরা যে গঙ্গার কথা বলি, কিছুদিন আগে এখানে একটি সমীক্ষা থেকে প্রকাশ যে গঙ্গার যে জল, আমরা গঙ্গার জল অত্যন্ত পবিত্র, এবং কলকাতাবাসী পশ্চিমবঙ্গবাসী গঙ্গাকে, সবাই আমরা গঙ্গাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার জল ব্যবহার করি, সেই গঙ্গার মাত্র যে গঙ্গার যেখান থেকে শুরু হয়েছে তার 1% জলও কলকাতা অব্দি পৌঁছয় না, কেন শুকনো সময় গ্রীষ্মকালে এলাহাবাদ বা ওই অঞ্চলে গঙ্গা একেবারে ডিসকানেক্টেড হয়ে যায়, অর্থাৎ কোনো যোগাযোগ থাকে না, এবং আমরা যে জলটা পাই সেটা হচ্ছে পরবর্তীকালে বিভিন্ন নদী থেকে বা বিভিন্ন বর্জ্য জল যা পড়ে ট্রিটমেন্ট করা বা না করা অবস্থায়, তার একটা সম্মিলিত প্রভাব আমরা দেখতে পাই। এটা একটা বড় বিষয় এই মুহূর্তে আমার মনে হয়, যে নদী এবং নদীগুলিকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে কিন্তু এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বড় অঞ্চল কিন্তু একটা সমূহ বিপদে পড়তে চলেছে আগামী দিনে বলে আমার মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে স্যালিনিটি, এই যে কথাটা আমরা বলছি লিভিং নো ওয়ান বিহাইন্ড, আমরা কার কথা বলছি? একটু আগে প্রফেসর আইনুল নিশাত বলছিলেন যে বাংলাদেশ সুন্দরবনের একটা বড় অংশ, আমি বলছি পশ্চিমবঙ্গের সুন্দরবন, ভারতের সুন্দরবনের একটা প্রায় পুরো অংশ, সেখানে লবণাক্ততার পরিমাণ এমন বেড়ে গেছে সে জল ব্যবহার করা যায় না। এবং দুটো সুন্দরবন মিলিয়ে যদি আপনি দেখেন প্রায় 13 মিলিয়ন মানুষ, অর্থাৎ 1,30,000,000 মানুষ তারা কিন্তু এই সুন্দরবনের ওপর হয় সুন্দরবনের মধ্যে থাকেন, আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের মধ্যেও বহু মানুষ থাকেন এবং বাংলাদেশে সুন্দরবন ইনফ্লুয়েন্স জোনে থাকেন, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু এই এই লবণাক্ত জলের সমস্যায় ভুগছে। সুতরাং এই মানুষগুলোকে তো আমরা পিছনে ফেলেই রাখছি, এদেরকে আমরা সামনে নিয়ে আসতে পারছি এবং এরা কি কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করেন সামনাসামনি না দেখলে বা তাদের সঙ্গে কথা না বললে সেটা বোঝা যাবে না। এবং আরেকটা বিষয় আমার যেটা মনে হয় যে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনের নানান ধরনের যে এক্সপ্রেশন তার মধ্যে এই জলের যে সমস্যার সঙ্গে খুব গুরুত্ব যোগাযোগ রয়েছে। এখনো বোধহয় বিজ্ঞানীরা সেই সম্পর্কে যতটা সম্ভব ভাবনা চিন্তা তথ্য এবং যা করণীয় সেটা করতে পারছেন না। এই বিষয়গুলো আমার মনে হচ্ছে আমাদের অত্যন্ত জরুরি। এবং শেষ আমি অনেকে অন্যরা বলবেন, আমি একটা বিষয় বলবো শেষে, সেটা হচ্ছে যে আমাদের যে সাবকন্টিনেন্ট মাইন্ডসেট টু রিভার্স, অর্থাৎ নদীর ক্ষেত্রে আমাদের যে অঞ্চল ভারত বাংলাদেশ এবং মায়ানমার এই এই পুরো অঞ্চলটার কথাই বলছি, একটা অদ্ভুত ধরনের দোটানা একটা দোলাচল রয়েছে। একদিকে আমরা গঙ্গাকে ভগবান মানি, আবার সেই গঙ্গা যখন আদি গঙ্গা, আজ গঙ্গা যে আদি ধারা যখন কলকাতার মধ্যে দিয়ে যায় তখন তাকে আমরা নর্দমা বানিয়ে ফেলেছি। যখন বুড়িগঙ্গা বাংলাদেশে ঢাকার মধ্যে দিয়ে যাকে যায় তারও অবস্থা প্রায় একই রকম। আপনি নেপালে যান কাঠমান্ডুর মধ্যে দিয়ে যে নদী বইছে তার অবস্থা একই রকম। অর্থাৎ অদ্ভুত ধরনের বিচারিতা নদীর প্রতি জলের প্রতি আমাদের থাকছে, সেইটা যতক্ষণ না আমরা মনে হয় একটু ঠিকভাবে সেটাকে দেখতে পাচ্ছি মনে হয় এই সমস্যা থাকবে।
সবাইকেই যত্নবান হতে হবে, শুধু সেখানকার যারা থাকছেন নদীর পাশে তাই নয়, নদী তীরের মানুষ নয়, দূর থেকে যারা আমরা দেখছি যারা এই ধরনের কার্যক্ষমতা আছে যাদের, যারা কিছু ব্যবস্থা নিতে পারেন তাদেরও সজাগ হওয়া উচিত। তবে এই মুহূর্তে আমাদের একজন শ্রোতা টেলিফোনে আছেন, আমরা মনে হয় টেলিফোনে তাকে নিয়ে নিই।
দীপক চক্রবর্তী, হ্যালো।
হ্যাঁ বলুন।
হ্যাঁ জি, ওকে আপনি ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি।
হ্যাঁ জি, আমি আমি কথা বলছি বাংলাদেশ থেকে, দীপক চক্রবর্তী
বাংলাদেশ।
হ্যাঁ জি, আজকে আমাদের যে প্যানেল অতি সার মধ্যে আছে ওনারা যে পানির আজকে পানি দিবস, সেই পানি দিবস বিষয়ে খুব খুব মানে চমৎকার কথা বলছে, যে এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছে। তা আমার ছোট্ট করে জিজ্ঞাসা থাকবে, প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমরা যখন এই যে পানি যখন আমরা পান করি, আমাদের এই বাংলাদেশে আপনি দেখবেন আমাদের এই পঞ্চগড় নীলফামারি এই জায়গাগুলোতে দেখবেন আয়রনের সংখ্যা কিন্তু বেশি হয়ে থাকে। এই আয়রন থাকলে মনে করেন দেখবেন আমাদের যে পানিটা আমরা পান করি এটা কিন্তু আমাদের শরীরের প্রতি একটা খুবই ক্ষতি হয়ে থাকে। এবং কি এই জেনারা আর কি ভারতে বসবাস করেন, যেমন আমাদের কিছুটা যদি সার মহোদয় কিছুটা যে বললো, যেমন আমরা গঙ্গাকে কিন্তু আমরা দেবতার মতো মানি, তা আমরা গঙ্গাকে শ্রদ্ধা করি। তা আমার প্রশ্ন হচ্ছে এই পানি থেকে আমাদের
আমরা জানি যে 60-এর দশকে সকলের কাছে পানি পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ হিসেবে টিউবওয়েল স্থাপনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন বলা হচ্ছে যে টিউবওয়েলে আর্সেনিক আছে, তখন আমরা শুনতাম টিউবওয়েলের পানিতে আয়রন আছে। তো আমি এই বিষয়টির দিকে একটু আলোকপাত করার জন্য
ডক্টর আয়নুনের সাথে কাছে
যাই। হ্যাঁ অধ্যাপক আয়নুনের সাথে কাছে যাচ্ছি।
ধন্যবাদ। জয়ন্তদা আমার বিশিষ্ট বন্ধু মানুষ, আমারও বন্ধু, আমার মেয়েরও বন্ধু। অনেক ধন্যবাদ, অনেক গর্বে ওনার সাথে একটু রসিকতা করি। উনি যেমন বললেন যে ওনারা জল বলেন আমরা পানি বলি, ওনারা জল পান করেন আমরা পানি খাই, কাউকে বাদ দিয়ে নয় সকলকেই পৌঁছতে হবে খাবার পানি। মূলত এটা একটা বৈশ্বিক স্লোগান, এটা লেখা হচ্ছে পৃথিবীর একটা সার্বিক চেহারা ধরে আফ্রিকার জন্য এটা মূলত প্রযোজ্য। বাংলাদেশ পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ, এখনো এলডিসি কান্ট্রি, 24-27 পর্যন্ত এলডিসি থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সাহেবের রাজ্যের অধিবাসী ডক্টর খন্দকার আবু সুফিয়ান, উনিও আমার বন্ধু মানুষ, আমরা একসাথে কাজ করেছি, তার দৃষ্টিভঙ্গির সাথে আমার কিছু পার্থক্য আছে, সেটা আমি একটু বলতে চাই। এই যে সকলকে নিয়ে এগোতে হবে, তার মধ্যে একটা কথা আনিস আপনি বলেছেন, আর্সেনিক এবং আর্সেনিক মুক্ত পানি। আর্সেনিককে আমি মনে করি একটা স্লো কিলার, যারা আর্সেনিক যুক্ত পানি পান করছেন, 20 বছর পরে 25 বছর পরে হঠাৎ তারা আবিষ্কার করবেন যে তারা একটা ভয়াবহ ক্যান্সারে ভুগছেন। ওয়াটার কোয়ালিটির ক্ষেত্রে আমাদের দেশে আবার ওয়াটার সাপ্লাই তিনটা সিস্টেম আছে, একটা নগরে ওয়াসা বলে একটা কর্তৃপক্ষ, ওয়াটার সাপ্লাই ওয়াটার অ্যান্ড স্যানিটারি অথরিটি এটসেট্রা, ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী এই চারটা শহরে মিউনিসিপাল এলাকাতে সরবরাহ করেন। তারা ক্লেম করেন প্রয়োজনে প্রায় 80-90% পানি তারা দিতে পারেন, ঢাকা ক্লেম করে তার থেকে বেশি দেয় তারা, কিন্তু কোয়ালিটি যেটা গুণগত মান সেটা একটা বিরাট সমস্যা। জয়ন্তদা ঠিকই বলেছেন যে বুড়িগঙ্গা একেবারে নর্দমা হয়ে গেছে, শীতলক্ষার পানি শোধন করে দেয়ার খুব কষ্ট হয়, যে জন্য আমরা ভূগর্ভস্থ পানির উপরে নির্ভর করি। তাহলে একটা হচ্ছে কোয়ালিটি ভার্সাস কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে এই যে নগরের পানি সরবরাহ ব্যবস্থা, আমি এক মিনিটে শেষ করছি, আরেকটা হচ্ছে জেলা শহরগুলোতে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আমার সকলের কাছে পৌঁছে দেবে। আমি কিন্তু এবারের স্লোগানে থাকতে চাই, কামরুল যে বায়ু দূষণের কথা বলছে সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, আর বাকিটা হচ্ছে গ্রামে। আমরা কিন্তু এখন বাড়ি ভিত্তিক কথা বলছি, গ্রাম ভিত্তিক কথা বলি না। আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে আমরা খাবার পানি পৌঁছে দিতে চাই। সরকার গত 20 বছর ধরে টিউবওয়েল বসাচ্ছেন, বসাতে গিয়ে শুধুমাত্র তাতে ব্যাকটেরিয়া আছে কিনা, আয়রন আছে কিনা, নাইট্রেট আছে কিনা, এই 3-4 প্যারামিটার দেখতেন, অন্যান্য প্যারামিটার তারা দেখেননি। আয়রন হলে এটা হচ্ছে হার্ড ওয়াটার, পানি ফুটাতে কষ্ট হয়, সাবান দিয়ে কাপড় ধোয়া যায় না, গোসল করলে মাথায় চুল আঠালো হয়ে যায়। কাজেই আয়রনের থেকে অন্যান্য প্যারামিটার যেগুলো, যেমন বোরন কিংবা হেভি মেটাল যদি থাকে আর্সেনিক, এটা অনেক বেশি ক্ষতিকারক। যে ভাই যে প্রশ্নটা করলেন, আয়রনে আমরা ডেফিনেটলি ওয়ারি, কিন্তু তার থেকে বেশি ওয়ারি হচ্ছে আর্সেনিক।
আর্সেনিকে তো বাংলাদেশের উপরে 5 বছর আগে বিরাট একটি রিপোর্ট বেরিয়েছিল যে দারুণভাবে গ্রামের মানুষ যারা প্রত্যন্ত এলাকায় যারা বসবাস করেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পশ্চিমবঙ্গে ধরা পড়ে, পশ্চিমবঙ্গ থেকে আমাদের এখানে ধরা পড়ে, কিছুদিন দাতাদেশরা খুব হইচই করেছে, এখন সেই সমস্যাটা সমস্যা রয়ে গেছে কিন্তু কেউ নজরে দিচ্ছেন না। কাজে কাউকে বাদ দিয়ে নয়, অর্থাৎ যে এলাকাতে আর্সেনিকযুক্ত পানি আছে সেটাকেও খুব সিরিয়াসলি নিতে হবে। উপকূল অঞ্চলে লবণাক্ততা যেটা জয়ন্তদা বললেন, সেটা পশ্চিমবঙ্গ থেকে মনে হয় বাংলাদেশের সিরিয়াসনেস আরো বেশি, কারণ লবণাক্ততার মাত্রা অনেক বেশি।
ডক্টর আবু সুফিয়ান, জি
এক্সট্রা সেন্টেন্স, জি সিরিয়াসলি বলি যে লবণাক্ততা খাবার পানি, ভূ উপরস্থিত পানি, নদীর পানি গোপালগঞ্জ পর্যন্ত লবণাক্ত হয়ে গেছে। গোপালগঞ্জ মানে প্রধানমন্ত্রীর কনস্টিটিউয়েন্সি, কত ভিতরে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। অর্থাৎ এই বিশেষ প্রত্যেকটা জায়গাতে সেখানকার বিশেষ প্রবলেম, ভূগর্ভস্থ পানি, ওয়াটার কোয়ালিটি, লবণাক্ততা, ড্রাই সিজন বিবেচনা করে খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে হবে, বাড়ি ভিত্তিক করতে হবে, গ্রাম ভিত্তিকে।
আমরা একটু ডক্টর আবু সুফিয়ানের কাছে যেতে চাইছি এবং আবু সুফিয়ানের কাছে সুনির্দিষ্ট যে প্রশ্নটি আমার মনে আসছে সেটা হলো টিউবওয়েলের পানি তো এখন পান করা অনেক জায়গায় আর্সেনিকের কারণে হোক কি যে কারণে নিরাপদ নয় বলা হয়, তাহলে গ্রামে গঞ্জে পানি পৌঁছে দেওয়ার বিকল্পটা কি?
প্রথমে আমি আর্সেনিক সম্বন্ধে একটু বলে নিচ্ছি, কারণ ওই ব্যাপারে 2000 সাল থেকে প্রায় 2006 পর্যন্ত আমি অনেক কাজ করেছিলাম ভলান্টারিলি। তো ওখানে যে প্রবলেমটা দেখা দিয়েছিল সেটা হলো যে ওই 80-এর দশকে সেই গ্রিন রেভলিউশন করতে যে আমরা প্রায় ইউনেস্কোর মাধ্যমে 25 মিলিয়ন টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল করা হয়েছিল, যার ফলে ওই ভূগর্ভস্থ পানি নিচে নেমে যে ওই সেডিমেন্টে যে আর্সেনিক গুলো ছিল পানির সাথে সেগুলো বেরিয়ে আসে এবং যার ফলে এই আর্সেনিক প্রবলেমটা হয়। এবং যেটা আইনুনি সাথে আগে বললো যে এর ইনকিউবেশন পিরিয়ড প্রায় 15-25 বছর, যারা এই পানিগুলো পান করেছেন তাদের এই আর্সেনিক সংক্রান্ত যে ক্যান্সার সেটা হয়তো চর্ম ক্যান্সার বা ওই ধরনের দেখা যাবে আরো পরে কিছুদিন, এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ব্যাপারেও আমরা অনেকটা দেখেছি যে কিভাবে ওটাকে শোধন করা যায়, বড় বড় প্ল্যান্ট করা যায় অথবা দেশীয় ইয়েতে। আমাদেরই একজন প্রফেসর আবুল হোসেন, উনি 3 কলসির একটা প্রকল্প চালু করেছিলেন যেখানে কয়লা,
এবং এখান থেকে উনি বাংলাদেশে গিয়েও এটা মানে চেষ্টা করেছিলেন যে সেটা চালু করার,
অনেকগুলো প্রকল্প পাইলট প্রজেক্ট করেছিলেন, আমি ওনার সাথে খুব ভাবে কাজ করেছি, স্টিভেন্সের মেং এদের সাথে করেছি, কিন্তু ওই প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর থেকে যদি এটাকে না নেওয়া হয়, এটা বহুল প্রচার তো সম্ভবই নয়, এটার ইফেক্ট তো হবে না। এবং এই যে একটা অপূর্ব সুযোগ আমাদের তৈরি হয়েছিল সেটা কার্যকর করা যায়নি, যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি না, আবার হয়তো পাঁচ বছর পরে দেখবো আর্সেনিক হ্যাজ বিকাম এ বিগার প্রবলেম, তখন আবার সাময়িক ভাবে আমরা কিছু করার চেষ্টা করবো। এবার আমি যেটা প্রশ্নটা আসলো যে গ্রামে আমরা কি করতে পারি, আমি ছেলেবেলায় যখন দেখেছি তখন আমরা দেখতাম যে আমাদের পুকুর আলাদা থাকতো, যেখানে যেখান থেকে আমরা পানি বা নদী থেকে, তখন নদীর পানি এতটা অনুষ্ঠিত ছিল না, সেখান থেকে খাবার পানি জোগাড় করা যেত। এখন যেটা করা যায় বাংলাদেশে সেটা হলো যেটা নিউ ইয়র্কের মতো সহায় করছে, এরা কতগুলো রিজার্ভার তৈরি করেছে আপস্টেটে, ওর আশেপাশে যত জমি জমা সবকিছু কিনে নিয়েছে, যাতে ওখানে কোনো রকম বিল্ডিং টিল্ডিং ওগুলো না হতে পারে, যার ফলে ওই রিজার্ভারের পানিগুলো উইদাউট ট্রিটমেন্ট কিন্তু সাপ্লাই করছে। ওই ধরনের গ্রামে নির্দিষ্ট ভাবে যদি আমরা একটা একটা বা দুটো পুকুর তৈরি করি, যেখানে কাপড় ধোয়া, হাঁড়িপাতি মাজা বা গরু ছাগলকে গোসল করানো যাবে না, ওটা শুধুমাত্র খাবারের জন্য ব্যবহার করা হবে, সংরক্ষিত করা করতে হবে, তাহলে হয়তো সাময়িক ভাবে ওই প্রবলেমটা সলভ করা সম্ভব। আমি এবার লবণাক্ততা একটু যাচ্ছি, যে লবণাক্ততা পরিশোধনের জন্য তো বিরাট বিরাট প্রকল্প হয়েছে, ডিসালিনেশন প্ল্যান্ট, আমি নিজেও আলজুবালের বিরাট প্ল্যান্ট সৌদি আরবে করেছে, কিন্তু সম্প্রতিকালে অস্ট্রিয়া যেটা করছে সেটা হলো মডুলার ভিত্তিতে, মডুলার সিস্টেম, ছোট ছোট ডিসালিনেশনের মাধ্যমে তারা করছে। এই প্রকল্পটা বোধহয় বাংলাদেশের জন্য সত্যি প্রযোজ্য, মডুলার ভিত্তিতে যদি আমরা ডিসালিনেশন প্ল্যানগুলো করতে পারি, বিশেষত দক্ষিণে, তাহলে ডিসালিনেশনের মাধ্যমে আমরা কিছুটা সুস্বাদ পানি পেতে পারি। আমি যেটা দেখেছি আর একটা জিনিস আমি দেখেছিলাম সিঙ্গাপুরে কনফারেন্সে, যে ওরা আর একটা যেটা করেছে সেটা হলো যে আমরা জানি যে স্যানিটারি ডিসচার্জ যেটা সেটা কিন্তু 99% ওয়াটার আর 1% পরিশোধন করে কিন্তু ডিস্ট্রিবিউশন করা যায়, সিঙ্গাপুরে করছে এবং আমেরিকার দুটো স্টেটে ওরা।
আসলে আর্সেনিকের কথা আমরা তুললাম, আর্সেনিকের সমস্যা কিন্তু আমেরিকার অনেক রাজ্যে অনেক শহরে আছে, তবে এখানে ঠিক মাত্রাটা নির্ধারণ করা হয় এবং সেটা পরিমাপ করে দেখা হয় সারা বছরই, সেই জন্য সেই এতটা ক্ষতি হয় না যেটা অন্যান্য বিকাশমুখী দেশগুলোতে যে ক্ষতি হতে পারে বা হচ্ছে।
আরেকবার একটু জয়ন্ত বসুর কাছে যাওয়া যাক, যে এই যে খুব সংক্ষেপে, কারণ এই যে সমাধানের কথাগুলো কিছু কিছু বললেন অধ্যাপক আইনুন নেশাত এবং ডক্টর আবু সুফিয়ান, আপনি কি মনে করেন ভারতে কিভাবে এটা সমাধান হতে পারে?
আমার যেটা মনে হয় যে প্রযুক্তি বা প্রযুক্তি থেকে সমাধান তো আছেই, কিন্তু শুধু এই প্রযুক্তি দিয়ে এই বিশাল সমস্যার সমাধান করা যাবে না, কেননা এটা প্রফেসর নিশাত ভালো জানেন যে এটা একটা নন পয়েন্ট সোর্স, অর্থাৎ কিনা বহু জায়গায় একই সঙ্গে এই সমস্যা হচ্ছে, এবং এই এত বড় সমস্যার জন্য মূলত একটা পলিসি ডিসিশন লাগবে। যেটা আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, আমাদের উত্তর চব্বিশ পরগনা, আমাদের নদিয়া জেলা, এগুলো অত্যন্ত ভাবেই আর্সেনিক প্রবণ, যেটা ডিসিশন একটা সিদ্ধান্ত হয়েছে যে মাটির তলার জল থেকে ধীরে ধীরে সার্ফেস ওয়াটারে চলে আসা। এক সময় সার্ফেস, এটা অদ্ভুত চক্র, এক সময় সার্ফেস ওয়াটার বা মাটির উপরের জল থেকে নানান জীবাণু থেকে সমস্যা, সেখান থেকে মাটির তলার জলে আমরা গিয়েছিলাম, আবার আমরা ফেরত চলে আসছি মাটির উপরের জলে। এবং যে কথাটা প্রফেসর সুফিয়ান বললেন, আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এই ব্যবস্থা শুরু হয়ে গেছে, যে গ্রামের মধ্যে এক বা একাধিক পুকুরকে নির্দিষ্ট করে যেখানে অন্যান্য কোনো কাজ করা যাবে না, সেটা শুধুমাত্র আর্সেনিক মুক্ত জল করার জন্য। কিন্তু আমি এখানে খুব দ্রুত দুটি পয়েন্ট বলতে চাইছি, একটা হচ্ছে যে ওয়েস্টেজ, এই যে আমরা আমরা যে পরিমাণ, আমি কলকাতা শহরের তথ্য আপনাদের বলি, কলকাতা শহরে পয়সা দিয়ে যে জল তৈরি করা হয় পানীয় জল, তার 30-35% জল সরবরাহের সময় নষ্ট হয়। আমার ধারণা ঢাকা বা অন্যান্য জায়গাতেও একই ঘটনাগুলো ঘটে। এইটা যদি আমরা কমিয়ে আনতে পারি, এই ম্যাক্রো ওয়েস্টেজ যেটা পলিসি লেভেল ওয়েস্টেজ, এবং তার পরবর্তীকালে আমাদের নিজেদের নিশ্চয়ই প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব আছে জল জলের ব্যবহার থেকে কমানোর বা যতটুকু প্রয়োজন সেটুকু করার, তাহলে কিন্তু আমরা এই সমস্যার অনেকটা সমাধানের দিকে এগোতে পারি।
আমরা বোধহয় প্রশ্ন আসছে
0.05 এর ক্ষেত্রে, 0.01 এখন সারা পৃথিবীর সঙ্গে স্ট্যান্ডার্ড ভারতবর্ষ, এবং আমার ধারণা অনেক হয়ে গেছে, এটা কিন্তু গোটা ছবিটাই আর্সেনিকে একেবারে পাল্টে দিয়েছে বা পাল্টে দিয়েছে।
আমাদের অনেক শ্রোতাই এসেছিলেন ফেসবুকে, যেটা মোহাম্মদ আব্দুল্লাহ, তারপরে নির্ময় মণ্ডল, অজয় কুমার সরকার, মোহাম্মদ আব্দুল্লাহ কয়েকবারই লিখেছেন, এবং আশরাফ তিনি লিখেছেন, সিদ্ধার্থ ভট্টাচার্য, সাজিদ কামাল, আপনারা সবাই শুনছিলেন, এবং আশা করি যে আপনাদের কিছু কিছু প্রশ্ন থাকলেও আমরা নিতে পারিনি, আপনারা আপনাদের প্রশ্নের জবাব পেয়েছেন। এবং আনিস, আমাদের তো এখন
হ্যাঁ আমাদের শেষ করতে হচ্ছে অধ্যাপক আইনুন নিশাত, ডক্টর আবু সুফিয়ান এবং শ্রী জয়ন্ত বসু, আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এই আলোচনা চক্রে যোগ দেওয়ার জন্য।
এবং শ্রোতা এবং দর্শক যারা আপনারা দেখলেন এবং শুনলেন, আশা করি যে আপনাদের যত কিছু প্রশ্ন ছিল সব জবাব তো আপনারা এই স্বল্প পরিসরে পাননি, কিন্তু আগামীতে কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন, আমরা অবশ্যই তার জবাব দেওয়ার চেষ্টা করব অন্য কোনো আলাপন বা হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে। তো আজকে আলাপনের আলোচনা এ পর্যন্ত
শেষ করতে হচ্ছে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
বুঝতেই পারছেন আমরা প্রায় প্রান্তিক পর্যায়ে চলে এসেছি, এবং এবার সংবাদের শিরোনাম পাঠের পালা রয়েছেন তাহিরা কিবরিয়া।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার মসজিদে গুলির ঘটনায় নিহত 26 জনের অন্ত্যেষ্টিক্রিয়ায় আজ শুক্রবার হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। গত শুক্রবার গুলির ঘটনায় যে 50 জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে 26 জনকে আজ দাফন করা হয়। সবচাইতে কম বয়সী 3 বছর বয়সের এক শিশুকে সমাহিত করা হয়েছে। ইমাম গালিম ফাউদা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা অর্ডন সহ হাজার হাজার নারী যে সম্মান জানাতে মাথায় ঘোমটা দেন তা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর এই নেতৃত্ব বিশ্ববাসীর জন্য এক আদর্শ দৃষ্টান্ত। নিউজিল্যান্ডের মুসলমান সম্প্রদায়ের প্রতি সমর্থন এবং সম্মান জানানোর জন্য দেশব্যাপী শুক্রবার নারীরা মাথা ঢেকে রেখেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালিবান এবং যৌথ বাহিনীর সঙ্গে লড়াইয়ে 2 আমেরিকান সেনা এবং 1 আফগান সেনা নিহত হয়েছে। বিদ্রোহী দল জানিয়েছে, অস্থিতিশীল কুন্দুজ প্রদেশের রাজধানীর আশেপাশের এলাকায় তালিবানদের শক্ত ঘাঁটিতে হামলা চালানো হয়। নেটো পরিচালিত অপারেশন রেজলিউট সাপোর্টের কর্মকর্তারা 2 আমেরিকান সেনার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এবছর আফগানিস্তানে এ পর্যন্ত 4 আমেরিকান সেনা প্রাণ হারিয়েছে। বিদ্রোহী দলের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, যৌথবাহিনীর অভিযান তালিবান কঠোরভাবে প্রতিহত করেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান হাইটসকে ইসরায়েলের সার্বভৌম ক্ষমতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে দায়িত্ব বিবর্জিত বলে উল্লেখ করেছেন। দামেস্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের ঘোষণায় এই সত্যের কোনো পরিবর্তন ঘটবে না। অতীতে যেমন গোলান হাইটস আরব এবং সিরিয়ার ছিল, সবসময়ই তা থাকবে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া থেকে তাদের লিয়াজো অফিস তুলে নিয়েছে। দক্ষিণ কোরিয়ার শহর কেসংয়ে দুপক্ষের কর্মকর্তাদের সাপ্তাহিক যৌথ বৈঠকে শুক্রবার দক্ষিণ কোরিয়া হঠাৎ করে বৈঠক বন্ধ করে দেয়। মালাউয়ের দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবেলা বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় আইডায়ের ফলে প্রায় 10 লক্ষ মানুষ দেশটির 14 শহর চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু কিশোর। এ মাসের গোড়ার দিকে মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের পর পার্শ্ববর্তী রাষ্ট্র মালাউই এবং জিম্বাবুয়েতে প্রবল বৃষ্টি এবং বন্যা হয়, সেখানে ত্রাণ গিয়ে পৌঁছেছে। ইন্দোনেশিয়ার জাতীয় বিমান চলাচল সংস্থা যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে বিমান ক্রয়ের অর্ডার বাতিল করেছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন অড্রেস রেগাস। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিস আহমেদ এবং
আমি তাহিরা কিবরিয়া।
আজ তাহলে এখানেই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.